বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى عقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا ومن يرد ثواب الدنيا نؤتيه منها ومن يرد ثواب الآخرة نؤتيه منها وسنجزي الشاكرين صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 8 জুন, 25 জ্যৈষ্ঠ এবং ফার্সি 18 খুরদাদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢোকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে IAEA প্রধানের বক্তব্যের বিরুদ্ধে ইরান যে প্রতিবাদ জানিয়েছে সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে মহাখালীতে 7 তলা বস্তিতে অগ্নিকাণ্ড এবং এ ব্যাপারে সরকার ও বিরোধী দলের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইরানের প্রতি আচরণ পরিবর্তন করবে কিনা এখনও তা পরিষ্কার নয় বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। পবিত্র আল আকসা মসজিদের উপর আবার হামলা হলে জবাব দেওয়া হবে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর হুঁশিয়ারি। বাংলাদেশে আবার দৈনিক করোনার শনাক্ত রোগীর সংখ্যা 2000 ছাড়িয়েছে, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এবং ভারতের উত্তরপ্রদেশের আগ্রার একটি বেসরকারি হাসপাতালে মক ড্রিলের নামে অক্সিজেন বন্ধ, 22 রোগীর মৃত্যু। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি যে আচরণ করেছেন তা থেকে সরে আসার জন্য আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রস্তুত কিনা তা এখনও পরিষ্কার নয়। গতকাল জাওয়াদ জারিফ এক টুইটার পোস্টে কথা বলেন। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থ চাপ প্রয়োগের নীতি বাতিল করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন প্রস্তুত কিনা তা এখনও স্পষ্ট নয়। বাইডেন এবং ব্লিংকেন অর্থনৈতিক সন্ত্রাসবাদকে আলোচনায় দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তিনি আরও বলেন, ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করে চলেছে, শুধুমাত্র সমঝোতার 36 নম্বর অধ্যায়, পরে দেখুন সময় এসেছে আচরণ পরিবর্তন করার। আমেরিকার সাথে প্রয়োজন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর 2018 সালের মে মাসে পরমাণু থেকে একতরফা এবং অবৈধভাবে পরমাণু সমুদ্রল থেকে আমেরিকাকে বের করে নেন জো বাইডেন। ক্ষমতায় আসার পর তিনি আবার পরমাণু সমঝোতায় ফিরতে চাইছেন। এ নিয়ে ভিয়েনায়, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়, ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা চলছে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত কাজেম গরিবাদি বলেছেন, ইরান বিশ্বে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ সম্প্রতি যে অগঠনমূলক অবস্থা নিয়েছে তা এই সংস্থা এবং ইরানের মধ্যকার যোগাযোগকে অচল অবস্থার মধ্যে ফেলে দিতে পারে। তিনি বলেন, আইএইএ মহাপরিচালক রাফেল গ্রোসির সাম্প্রতিক একতরফা অবস্থান ইরান ও আন্তর্জাতিক সংস্থাটির মধ্যে সহযোগিতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। গ্রোসি গতকাল বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে আইএইএর প্রশ্নের সুস্পষ্ট জবাব না দেয় তেহরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে রায় দিতে এই সংস্থা সক্ষম নাও হতে পারে। তিনি আরও বলেন, আইএইএর সঙ্গে ইরান পরিপূর্ণ সহযোগিতা করছে না। আন্তর্জাতিক এ সংস্থা দাবি করছে ইরানের হাতে চারটি অঘোষিত স্থানে পরমাণু স্থাপনা রয়েছে যেখানে আইএইএ কে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে গ্রোসি এমন কথা এই প্রথম বলেননি, এর আগেও তিনি এমন দাবি করেছেন। এর আগে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থার পক্ষ থেকে দেওয়া তথ্যের ভিত্তিতে ইরানের দুটি পরমাণু স্থাপনায় প্রবেশের অধিকার চেয়েছিল আইএইএ। ফিলিস্তিনের সম্মিলিত ইসলামী প্রতিরোধ ফ্রন্ট বলেছে, পবিত্র আল আকসা মসজিদে আবার যদি ইহুদিবাদী ইসরায়েল হামলা চালায় তাহলে তারাও পাল্টা জবাব দেবে। প্রতিরোধ ফ্রন্ট বলেছে, তারা যেকোনো সময় ইসরায়েলের আগ্রাসন ও অপরাধের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। গতকাল ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর জয়েন্ট রোম থেকে প্রকাশিত এক বিবৃতিতে সাম্প্রতিক অপারেশন কুসফোরের প্রশংসা করে বলা হয়েছে, ঐক্য সৌহার্দ্য ও প্রতিরোধের বিভিন্ন উপায় অবলম্বন করে ফিলিস্তিনিরা শত্রুদের পরাজিত করেছে, যার অর্থ হচ্ছে তারা আবার ফিলিস্তিনিদের উপর নতুন সমস্যা চাপিয়ে দেবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইহুদিবাদী শত্রুরা সম্পূর্ণ ভুল হিসাব করেছিল যে তারা সঠিক সময়ে তাদের অশুভ পরিকল্পনা বাস্তবায়নের জন্য অগ্রসর হতে পারবে, কিন্তু তারা চূড়ান্ত এবং শক্ত প্রতিরোধের মুখে পড়েছে। প্রতিরোধ আন্দোলনগুলোর পবিত্র আল আকসা ও আল আকসা মসজিদ রক্ষার জন্য গত কয়েক বছরে প্রতিরোধ আন্দোলনগুলো পবিত্র আল কুদস ও আল আকসা মসজিদ রক্ষা করার জন্য গত কয়েক বছরে শক্তি অর্জন করেছে। এখন প্রতিরোধ আন্দোলনগুলো চুপ করে বসে থাকবে না, তারা ইহুদিবাদী সেনাদের যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে। এবারের যুদ্ধে 1948 সালের আগের ভূখণ্ডের অধিবাসীরা ইহুদিবাদীদের চক্রান্ত নস্যাত করেছে। ইরাকের আধা সাহিত্য শাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্ক যে সেনা মোতায়েন করে রেখেছে সেসব সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইরাকের একজন সিনিয়র সংসদ সদস্য। ইরাকের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ রিদা আল হায়দার এই দাবি জানান। তিনি বলেন, কুর্দিস্তান অঞ্চলে ইরাকি সীমান্তের ভেতরে তুরস্কের সেনাদের হাতে যা ঘটছে তা মারাত্মক বিপদের কথা বলে। তিনি আরও বলেন, ইরাকের সংবিধান কোনোভাবে এই অনুমতি দেয়নি যে দেশের ভেতরে শরণার্থী নামে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব থাকবে। একই সঙ্গে তিনি বলেন, কুর্দিস্তানের সামরিক অভিযান চালানোর জন্য ইরাক সরকার এবং আঙ্কারার মধ্যে কোনো ধরনের চুক্তি হয়নি। কুর্দিস্তান অঞ্চলে তুর্কি সামরিক বাহিনীর বিষয়ে সাময়িক একটা সমঝোতা হয়েছে আঙ্কারার সঙ্গে, কিন্তু চলমান পরিস্থিতিকে ব্যবহার করে স্বার্থ সিদ্ধ করা কোনো মতেই তুরস্কের উচিত হবে না। শ্রোতা বন্ধুরা, আপনার বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশে এক মাসের বেশি সময় পর ফের দৈনিক করোনা শনাক্ত রোগীর সংখ্যা 2000 ছাড়িয়েছে, সেই সঙ্গে বেড়েছে করোনার মৃত্যু। গতকাল সোমবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমিত 44 জনের মৃত্যু হয়েছে। ঢাকা থেকে বিস্তারিত বলছেন আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে এক মাসের অধিক সময় পর ফের দৈনিক করোনা শনাক্ত রোগীর সংখ্যা 2000 ছাড়িয়েছে, সেই সঙ্গে বেড়েছে করোনায় মৃত্যুও। গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমিত 44 জনের মৃত্যু হয়েছে, আর এ সময়ে শনাক্ত হয়েছে 2332 জন নতুন রোগী। এর আগের 24 ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে 30 জনের মৃত্যু হয়েছে, আর করোনায় সংক্রমণ শনাক্ত হয়েছে 1970 জনের। করোনায় একদিনে মৃত্যুও এক মাসের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে গত 24 ঘন্টায়। এর আগে গত 9 মে 24 ঘন্টায় 56 জনের মৃত্যুর কথা জানানো হয়। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হারও বৃদ্ধি পেয়েছে। এ সময় সর্বোচ্চ সংখ্যক 347 জন রোগী শনাক্ত হয়েছেন ঢাকা মহানগরে, আর দ্বিতীয় সর্বোচ্চ 299 জনের করোনা শনাক্ত হয়েছে রাজশাহী জেলায়। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 8,15,282 জন, আর মোট মৃত্যু হয়েছে 12,913 জনের। এদিকে রাজশাহী বিভাগে একদিনে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত এবং আক্রান্ত হয়ে মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
খবর ফিরছি বিশ্ব সংবাদে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ মন্তব্য করেছেন, বজ্রপাতে মৃত্যুর মানুষের জন্য হয়তো বিএনপি একদিন সরকারকে দায়ী করতে পারে। আজ সকালে রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে করোনা ভাইরাসের সুরক্ষার সামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি সবকিছুতে সরকারের দোষ খুঁজে। আমি মাঝে মাঝে ভাবি বজ্রপাতে মানুষের মৃত্যু হচ্ছে, কখন আবার বজ্রপাতে মৃত্যুর জন্য শেখ হাসিনার সরকারকে দায়ী করে, সেটা আমি ভাবছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঘূর্ণিঝড় আসার সময় বলেছিল সরকারের জন্য ঘূর্ণিঝড় হয়েছে, বস্তিতে আগুন লেগেছে, সেটার জন্য আওয়ামী লীগকে দায়ী করে। আমরা আগুন লাগিয়ে মানুষের দুর্ভোগের সৃষ্টি কেন করব? আগুন সন্ত্রস্ত তাদের ব্যাপার। বিএনপি আসন্ন উপনির্বাচনগুলো বর্জনের ঘোষণা দিয়ে 2014-2015 সালের মতো আবারও জ্বালাও পোড়ায়ের আন্দোলনে যাচ্ছে কিনা সে নিয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের আগ্রায় শ্রী পরশ নামে এক বেসরকারি হাসপাতালে মক ডিলের নামে অক্সিজেন বন্ধ হওয়ায় 22 জন রোগীর মৃত্যু হয়েছে। আজ গণমাধ্যমে ওই ঘটনা প্রকাশ্যে আসার আশায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট এলাকার জেলা প্রশাসকের নির্দেশে ওই হাসপাতালটি সিল করা হয়েছে। এর পাশাপাশি হাসপাতালের সঞ্চালকের বিরুদ্ধে মহামারী আইনে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব শ্রী পরশ হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। ওই ঘটনায় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিজেপির সমালোচনা করে বলেন, বিজেপি শাসনের অধীনে অক্সিজেন এবং মানবতা উভয়েরই মারাত্মক ঘাটতি রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা প্রসঙ্গে বিজেপি নেতারা দিল্লিতে রাষ্ট্রপতির কাছে প্রতিকার চেয়ে আবেদন জানাবেন। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা প্রসঙ্গে বিজেপি নেতারা দিল্লিতে রাষ্ট্রপতির কাছে প্রতিকার চেয়ে আবেদন জানাবেন। আজ মঙ্গলবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি ওই তথ্য জানিয়েছেন। এ প্রসঙ্গে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন,
বিজেপি যদি মনে হয় যে তারা রাষ্ট্রপতির কাছে যাবেন, অমুক করবেন, সে এখন ট্রেনের টিকিট কাটবেন, যাবেন, ট্যাক্সি করবেন, রাষ্ট্রপতি ভবনে যাবেন, তাদের ব্যাপার, ওনাদের পর্যটন বেড়াতে যাওয়ার ইচ্ছে যাবেন। এখন রাজভবনে রাজভবনটাকে যেমন ওনারা ব্যবহার করেছেন, সেটা যদি আবার রাষ্ট্রপতি ভবনকে ওইভাবে ব্যবহার করতে যান, তো ব্যাকডোর দিয়ে উঁকি ঝুঁকি মেরে এই পলিটিক্সটা হবে না। বাংলার মানুষ এখন কোভিড মোকাবিলা ইয়াসের ত্রাণের কাজ, সরকারের স্কিমগুলোকে প্রতিষ্ঠা করা, আর ওনাদের কাজ হচ্ছে কেবল ব্যাকডোর দিয়ে কিভাবে ডিস্টার্ব করা যায়, প্রতিহিংসাপরায়ণ আচরণ করা,
বলছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আজ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেন, নির্বাচনের ফলের পরে বাংলায় যে সন্ত্রাস শুরু হয়েছে তা কমছে না, বরং বেড়ে যাচ্ছে। আমাদের হিসাব অনুযায়ী এ পর্যন্ত 25,000-এর বেশি লোক ঘর ছাড়া। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, ওই সময়ে আমার সরকার ছিল না, সেজন্য গোলযোগ হয়েছে, কিন্তু তিনি শপথ নেওয়ার পরে কমপক্ষে 33 জনের মৃত্যু হয়েছে, সব মিলিয়ে নির্বাচনের পরে 40 জন কর্মীর মৃত্যু হয়েছে। ভোট পরবর্তী সহিংসতা নিয়ে এবার আমরা রাষ্ট্রপতির কাছে যাব বলেও মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি,
বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। চীনের করোনা ভাইরাস চীনের গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়ানোর মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংগিউ বলেছেন, চীনের গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে যেসব দাবি করা হচ্ছে তা ভিত্তিহীন এবং বেজিং এ ধরনের তৎপরতার নিন্দা জানাচ্ছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে আজকের বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
We'll be right back.
রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইইএর প্রধান রাফায়েল গ্রুসি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে আইইএর প্রশ্নের জবাব না দেয় তেহরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে রায় দিতে এই সংস্থা সক্ষম নাও হতে পারে। এ ব্যাপারে তেহরানের প্রতিক্রিয়া নিয়ে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রয়জান হোসেন।
ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম গারিবাবাদি বলেছেন, ইরান বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ সম্প্রতি যে অগঠনমূলক অবস্থান নিয়েছে তা এই সংস্থা এবং ইরানের মধ্যকার যোগাযোগকে অচল অবস্থার মধ্যে ফেলে দিতে পারে। তিনি বলেন, আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক একতরফা অবস্থান ইরান ও আন্তর্জাতিক এ সংস্থাটির মধ্যে সহযোগিতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে এই সংস্থার নির্বাহী বোর্ডে যে প্রতিবেদন তুলে ধরেছেন তার প্রতিক্রিয়ায় ভিয়েনায় নিযুক্ত ইরানের প্রতিনিধি এসব কথা বলেছেন। রাফায়েল গ্রোসি গতকাল বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে আইএইএর প্রশ্নের জবাব না দেয়াই তেহরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে রায় দিতে এই সংস্থা সক্ষম নাও হতে পারে। তিনি আরও বলেন যে আইএইএর সঙ্গে ইরান শান্তিপূর্ণ সহযোগিতা করছে না। আন্তর্জাতিক এ সংস্থার দাবি, ইরানের হাতে চারটি অঘোষিত স্থানে পরমাণু স্থাপনা রয়েছে যেখানে আইএইএ কে ঢুকতে দেয়া হচ্ছে না। তবে গ্রোসি এমন কথা এই প্রথম বলেননি, এর আগেও তিনি এমন দাবি করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, আইএইএর প্রধানের এসব বক্তব্য অবাস্তব এবং মার্কিন লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। পরমাণু কর্মসূচি নিয়ে এ সংস্থার নির্বাহী বোর্ডের বৈঠকের একই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন পরমাণু সমঝোতা লঙ্ঘনে তার দেশের ভূমিকার বিষয়টি এড়িয়ে গিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে দাবি করেছেন, পরমাণু সমঝোতায় ফিরে আসার বিষয়ে ইরানিদের আগ্রহের বিষয়টি এখনও স্পষ্ট নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির ব্যাপারে ট্রাম্প ও পম্পেওর নীতি এবং ইরান বিরোধী অর্থনৈতিক সন্ত্রাসবাদ অব্যাহত রাখবেন নাকি তা থেকে সরে আসবেন তা এখনও স্পষ্ট নয়। যাই হোক, ভিয়েনায় নিযুক্ত ইরানের প্রতিনিধি বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচির ব্যাপারে আইএইএর প্রধানের প্রতিবেদন সঠিক নয়, কেননা তাদের অভিযোগ ও তথ্যের উৎস সঠিক নয় এবং ইরান যে এ পর্যন্ত সহযোগিতা দিয়ে এসেছে তার কোনো কিছুরই উল্লেখ নেই।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজধানীর মহাখালীর সাততলা বস্তিবাসীদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উল্লেখ্য, গতকাল সোমবার ভোর 5টার দিকে মহাখালীর সাততলা বস্তিতে এক অগ্নিকাণ্ডে প্রায় 1000 বস্তিঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন সেখানে কেবল অসহায় মানুষের আহাজারি। আজ মঙ্গলবার বেলা 11:30টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মহাখালী বস্তিতে অসহায় মানুষদের দেখতে গিয়ে ফখরুল বলেন, সরকারের অগ্রাধিকার হওয়া উচিত এদের বাসস্থানের ব্যবস্থা করা এবং এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া।
আজকে 50 বছর হয়ে গেল বাংলাদেশের স্বাধীনতার, প্রতিটি সরকার আসে আর সংবিধানের যে মৌলিক যে অধিকার তার মধ্যে একটি প্রধান হচ্ছে আপনার প্রতিটি মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে। দুর্ভাগ্য আমাদের কি 50 বছর পরেও আমরা সেটা আমরা করতে পারিনি, কেউই কোনো সেই রকম ইফেক্টিভ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি। যে এই কাজটাই প্রথম কাজ করা দরকার, এই মানুষগুলোর জন্য তাদের বাসস্থানের জন্য ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এদের বাসস্থান নির্মাণ করতে হবে। এখানে আজকে এই অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে, কি কারণে আগুন লাগলো, কেন লাগলো, এদের জন্য একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা করা যায় তার জন্য অবশ্যই সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আশ্বাস দিয়েছেন মহাকালী বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কেউই অভুক্ত থাকবে না, তাদের সহায়তায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রত্যেকটি পরিবারকে আমরা 5,000 টাকা করে দিচ্ছি ক্যাশ, প্রত্যেকটি পরিবারকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বাবা আমাদের শুকনা খাদ্য যেটা আছে ওটা আমরা দিচ্ছি, আমরা যে পরিবার করছি এবং গতকাল থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু রান্না করা খাওয়া কিন্তু আমরা কন্টিনিউশন রেখেছি, আজকে সকালবেলা দিয়েছি, আজকে দুপুরবেলা দিব, রাত্রেবেলাও যাবে, একজনের জন্য অভুক্ত না থাকে সেটা দায়িত্ব কিন্তু আমাদের।
আজ মঙ্গলবার সকালে এই বস্তির বাসিন্দাদের ত্রাণ সহযোগিতা করতে গিয়ে আতিকুল ইসলাম বলেন বস্তিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য নগদ 5,000 করে টাকা, 3 বেলা খাবার, পর্যাপ্ত শুকনো খাবার এবং ঢেউটিনের ব্যবস্থা করা হচ্ছে। অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউই অভুক্ত থাকবে না।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মাধ্যমে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন হাতে থাকা আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালিয়েছে তার মোকাবেলায় পাল্টা অভিযানে সমর্থন দেওয়ার জন্য ইয়েমেনিদেরকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস। কানাডায় পবিত্র ইসলাম ধর্মে বিশ্বাসী হওয়ার কারণে একই পরিবারের 4 সদস্যকে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে সম্ভবত মুসলমান হওয়ার কারণে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদেরকে হত্যা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইরানের প্রতি আচরণ পরিবর্তন করবে কিনা এখনও তা পরিষ্কার নয় বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পবিত্র আল আকসা মসজিদের উপর আবার হামলা হলে জবাব দেওয়া হবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর হুঁশিয়ারি। বাংলাদেশে আবার দৈনিক করোনা শনাক্ত রোগীর সংখ্যা 2,000 ছাড়িয়েছে, বেড়েছে মৃত্যুর সংখ্যাও, এবং ভারতের উত্তরপ্রদেশের আগ্রার একটি বেসরকারি হাসপাতালে মক ড্রিলের নামে অক্সিজেন বন্ধ, 22 রোগীর করুণ মৃত্যু। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরানের পক্ষ থেকে আমি বাবুল আক্তার এখনকার মতো আজকের মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.